মোকসেদ আলী সাঁই, খ্যাতনামা লালন গীতির শিল্পী, তাঁর সাথে শ্রোতাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার জন্ম কোথায়, কত সালে?
কুষ্টিয়া জেলারই সদর থানাতেই হরিশঙ্করপুর গ্রামে।
কত সালে জন্ম?
জন্মটা ইংরেজি 1935 সালের পহেলা মার্চ।
আপনাকে মনে পড়ে যে গানের প্রতি আপনি আকৃষ্ট হয়েছিলেন কেমন করে?
গানের প্রতি আকৃষ্ট আমি আমাদের পারিবারিকভাবে আঞ্চলিক গান যেমন জারি, ধোয়া, এই ধরনের কিছু গানের প্রচলন পারিবারিকভাবে ছিল। আমার এক চাচা ছিলেন, তিনি কিছু বাউল গানও করতেন, তার নাম ফকির খাঁ। তিনি ওদেশের কিছু সংখ্যক আঞ্চলিক লোকেদের মধ্যে ফকির সাঁইজি নাম করে নামেই তাকে ডাকা হতো।
আপনার শিক্ষাগুরু কি উনিই ছিলেন গানের ক্ষেত্রে?
গানের ক্ষেত্রে প্রথম জীবনের শিক্ষাগুরু অবশ্যই পারিবারিকভাবে, ওর গান আমাকে কিছু আকর্ষণ করে, কিন্তু পরে গানের জন্য আমি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার জন্য অন্যান্য ওস্তাদদের সঙ্গে যোগাযোগ করে গান, মৌলিক গান শিক্ষা কিছু আগেই করেছিলাম।
আপনি শাস্ত্রীয় গানের ক্ষেত্রে কার কাছে শিক্ষা লাভ করেছেন?
ওইখানে আমাদের একজন স্থানীয়ভাবে একজন ওস্তাদ ছিলেন, ওস্তাদ ওসমান গনি, তার কাছে আমি এই শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা এবং কণ্ঠস্বর সাধনার বিষয়ে কিছু পরামর্শ নিয়েছিলাম প্রাথমিক পর্যায়ে।
আপনি লালন গীতি কবে থেকে গান?
এই সময়টা মনে হয় এই 16-17 বছর বয়স, যখন আমার কলেজে যখন পড়াশুনো করি, তার আগে যেভাবে গান টান করতাম, স্থানীয় ওই সমস্ত আধুনিক গানও করতাম, জাতীয় সঙ্গীত ধরনের দেশের গান টানও করতাম, নজরুল ইসলামের গানও কিছু গাইতাম।
তা আপনার তো প্রথম জীবনে দেখা যায় যে লালন গীতির সঙ্গে তেমন কোনো সম্পর্ক ছিল না, লালন গীতির প্রতি আপনি আকৃষ্ট হয়েছিলেন কেমন করে, কিভাবে?
হঠাৎই আমার মনে হলো যে বন্ধুদের কাছে কিছু ওই একটু কখনো কখনো এরকমের একটু ন্যাক্কারজনকভাবে শোনা যায়, তারা বলেন যে সব গান জানলার পাশের গান ইত্যাদি, এই ধরনের একটু অবজ্ঞা তাদের চোখে। ফলে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই অবজ্ঞা, যে গানের প্রতি তোমাদের অবজ্ঞা আছে সে গান ছেড়েই দিলাম আমি ভাই, আমি একটু এই দেশের বাউল ফকিরদের গান টান গাই। এই মনে করে এদের সঙ্গে পরামর্শ করে আমি এই বাউল ফকিরদের সঙ্গে ঘুরে ঘুরে এই বাউল গান শিক্ষা করার জন্য এদের সাথে সঙ্গে থেকে দঙ্গলে দঙ্গলে ঘুরে বেড়ালাম কিছুদিন। সেটা আমার কলেজ জীবনে, স্কুল থেকে পাশ করে কলেজে যাওয়ার গিয়েছি যখন, সেই সময়।
আপনি লালন গীতি শিখেছেন কার কাছে?
লালন গীতি বিশেষ কোনো একই লোকের কাছ থেকে শেখা এমন নয়। আমাদের কুষ্টিয়ার গৌরব লালন ফকিরের আশ্রমে বৎসরে, প্রতি বৎসরেই, অত্যন্ত প্রাচীনকাল থেকেই, আমাদের অনেক আগে থেকেই, যে সমস্ত বাউল সাধকেরা আসেন তাদের মধ্যে বিশেষ বিশেষ কিছু লোক আছে যাদের গান আমাকে আকর্ষণ করে, তাদের গানের গায়কী এবং তাদের গানের পাঠ আমি সংগ্রহ করে এই গান শিক্ষা করেছি।
আপনি কি সেই প্রতি বছর লালনের আখড়ায় যেতেন?
এটা আমাদের বাড়ির খুবই কাছে, প্রতি যাবার আর প্রশ্ন আসলে আমরা ওইখানেই ঘোরাফেরা করি আর কি।
আচ্ছা, আপনার বাড়ির লালনের যে আখড়া, ওই সেউরিয়াতে যে আখড়াটা আছে সেখান থেকে কত দূর?
এইখান থেকে মাঝে একটা শুধু খাল মতো একটা নদী আছে, এই নদীটা না থাকলে আধ মাইলও হয় না, কোয়ার্টার মাইল
যেতে হয় তাহলে,
একটু ঘুরে যেতে হয় বলে আধ মাইল হয়।
আপনি তো ছোটবেলা থেকেই তাহলে লালনের আখড়ার সঙ্গে মোটামুটি যোগাযোগ আছে?
হ্যাঁ, যখন ওই হাফ প্যান্ট পরে স্কুলের ছাত্ররা যেমন খেলে খেলে টেলে বেড়াই, আখড়াতেই আমাদের খেলাটেলারও কখনো কখনো অভ্যেস ছিল, এখানে খেলাটেলা করতেও যেতাম। তখনই দেখেছি কালেকশনে যখন ফকির বাউলেরা এসেছে, তারা গান টান করতেছে, অসময়েও আমরা অনেক এরকম গান আসর বসতে দেখেছি এবং শুনে শুনে আকর্ষণ জন্মেছে।
আপনাকে এমন কোনো বাউলের সঙ্গে পরিচয় ছিল, ধরুন যিনি লালনের গান এমন কারো কাছে শিখেছেন যার গানের সুরে এবং কথায় মৌলিকত্ব আছে, এমন কোনো বাউলের সঙ্গে পরিচয় হয়েছিল?
পরিচয় প্রথম থেকে না হলেও আমি যখন বুঝতে শিখলাম যে গানের মৌলিক পাঠ এবং মৌলিক সুর যাদের কাছে সমৃদ্ধি সহকারে আছে, যেমন ধরুন বেহাল শাহ, নিমাই শাহ, এরা, এদের আগেরও একটা গ্রুপ ছিল, তাদের গান শুনেছি আমি, যেমন রসিক শাহ, নাসের বিশ্বাস, এদের কাছে গান শুনেছি, এদের গানও আমাকে আকর্ষণ করত।
আচ্ছা, এদের সুর যে মৌলিক বলছেন এর কারণটা কি?
এদের সুর মৌলিক বলার কারণ হচ্ছে প্রাচীন সুর এবং যারা সাক্ষাৎ লালন ফকিরের গান শুনেছেন তাঁদেরই কাছ থেকে শিখেছেন বলে এরা দাবি করতেন। মাত্র লালন ফকিরের কাছ থেকে গান তা যারা শিখেছেন এরা তাদের কাছে শিখেছেন।
আচ্ছা, এমন কোন লোকের সঙ্গে আপনার পরিচয় ছিল যার সঙ্গে লালনের পরিচয় ছিল অথবা লালনকে দেখেছে, এমন কোন লোকের সঙ্গে আপনার কথা হয়েছে?
ফকিরদের মধ্যে কারোর সঙ্গে নয়, একজন গৃহী লোকের সঙ্গে আমার কথা হয়েছে যিনি লালন ফকিরকে কোনো সময় দেখেছিলেন তার খুব শৈশবকালে।
তিনি লালন সম্পর্কে কি ধরনের বর্ণনা দিয়েছেন?
তিনি লালন সম্বন্ধে কোনো তথ্য বা তত্ত্বগত কোনো বর্ণনা দিতে পারেননি, শুধু অবয়বিক একটা বর্ণনা তা দিতে পেরেছেন যে চেহারাটা যে এখনকার দেখা যে ছবি, ওই আমাদের নন্দলাল বাবুর যে স্কেচ, এই ছবিটার কথা ওনারা স্বীকার করেন যে চেহারার খানা এইরকমই প্রায় ছিল।
যে লোকের কথা বললেন সেই লোকের নাম কি?
সেই লোকের নাম আমার, তিনি সম্পর্কে আমার দাদা শ্বশুর, তিনি বাহাদুর আলী বিশ্বাস তার নাম।
আচ্ছা, আপনার গ্রামের বাড়িতে ওনার বাড়ি?
আমার গ্রামের বাড়িতে নয়, এটা আমার শ্বশুর বাড়ির গ্রাম, এটা ছেউড়িয়া।
ছেউড়িয়া। আপনার গ্রামের নাম কি?
আমার গ্রামের নাম হরিশঙ্করপুর।
আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে বিভিন্ন বাউলের কাছ থেকে আপনি লালন গীতি সংগ্রহ করেছেন, সুর সংগ্রহ করেছেন। তো এইসব সুর সংগ্রহ করতে গিয়ে এবং কথা সংগ্রহ করতে গিয়ে কথায় কোনো পাঠক্রম কিংবা সুরের কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন?
হ্যাঁ, পরিবর্তন সুরের এবং কথার দুইয়েরই পরিবর্তন অত্যন্ত পরিষ্কারভাবে লক্ষিত হয়েছে, পরিলক্ষিত হয়েছে।
দু একটা উদাহরণ দিতে পারেন?
উদাহরণ যেমন, কিছু সংখ্যক বাউল ওদেশে যখন গান করে তখন গানের কথা, ধরেন একটা গানের, বিশেষ একটি গানের কথাই আমি বলি, কেন লালন ঘোর ব্রথা, একজন গায়ককে দেখা যাচ্ছে এইরকম বলছে কি কেন লালন ঘোর ব্রথা। এখন এই ব্রথা কথাটা প্রথম যখন শুনলাম ভাবলাম বুঝি এটা কোনো পরিভাষা হবে, কিছুদিন এটা সংরক্ষণ করলাম এবং নিজেও ব্যবহার করলাম। দুই একদিন পরে যখন হয়তো আবার দেখছি কি আরেকজন বলছে কেন লালন ঘোর বৃথা, তখন আমাদের মৌলিক এবং পারিবেশিক শিক্ষাগতভাবে বৃথা কথাটাই গ্রহণ করেছি, এমনি পাঠক্রম লক্ষ্য করে করে গান পরিশুদ্ধ করেছি শেষ পর্যন্ত।
সুরের একটা উদাহরণ দিন না?
সুরের উদাহরণ যেমন, ধরুন আঞ্চলিকভাবে যখন আমরা আখড়াতে বসে, আশ্রমবাসী না হলেও আশ্রমের খুব অত্যন্ত সন্নিকটস্থ যে সমস্ত লোকেদের কাছে গানের সুর টুর শুনেছি তারা হচ্ছেন যেমন গোলাম ইয়াসিন শাহ বা হারান শাহ, এরা আর এদের গোলাম ইয়াসিন শাহর দু একজন আরও বন্ধু তাদের কাছে গান শুনেছি, এদের কাছ থেকে গানের সুর সংগ্রহ করে এদের কাছ থেকে গানের সুর শুনেছি, এদের সুর আমাকে মুগ্ধ করেছে। যেমন ধরেন পড়েছি এবার আমি ঘোরসাগরে একটা প্রার্থনা সঙ্গীত, লালন ফকিরের রচনার একটা প্রার্থনা সঙ্গীত, সে গানটার সুর এই একদম আশ্রমবাসী বাউলদের কাছে শোনা গেল এই রকম সুরে। পড়েছি এবার আমি ঘোরসাগরে পার কর দয়ালা মায় কেশে ধরে, ভবকূপেতে আমি ডুবে হলাম পাতাল গামী, ভবকূপেতে আমি ডুবে হলাম পাতাল গামী, অপারের কাণ্ডার তুমি নাও কিনারে, তুমি নাও কিনারে, পার কর দয়ালা মায় কেশে ধরে।
আচ্ছা, এই সুরটা যে আপনি সুরে গানটা গাইলেন, আমি জানতে চাচ্ছি এর পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে, আর এক জায়গায় কেমন শুনেছেন?
পরিবর্তন যেমন, ধরুন এই গানের যখন এখানে কোনো প্রচলন তো ছিল না, এই দুই একটা লোকের কাছে যা শোনা গেল, কিন্তু এই গানটার একটা বহুল প্রচলন ছিল কুষ্টিয়া থেকে প্রায় 25-30 মাইল দূরে একটা জায়গা আলমডাঙ্গা, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ এই এলাকাটার মধ্যে কিছু সংখ্যক মানে সাংগীতিক মৌলিক শাস্ত্রীয় সঙ্গীতের উপরে জ্ঞান সমৃদ্ধ কিছু লোক বাস করতেন, সেই এলাকায় এই গানের সুরের কিছু পাঠক্রম দেখা গিয়েছে। ধরুন খোদা বক্স বিশ্বাস, বেহাল শাহ, নিমাই শাহ, এরা ওই এলাকার লোক, এদের কাছে এই গানটার একটা সাংগীতিক সমৃদ্ধ সুর দেখা গিয়েছে।
আপনি একটু আগে কিন্তু এনাদের নাম বলছিলেন, বেহাল শাহ, ওই খোদাবক্স বিশ্বাসের নাম বলছিলেন কি গানটা গাওয়ার আগে?
জি,
ওনারা এই সুরে গাইতেন না?
না, এটা হচ্ছে আখড়াবাসী আশ্রমবাসী বাউলরা যারা।
আচ্ছা আচ্ছা, ওনারা কোন সুরে গাইতেন?
হ্যাঁ, ওনাদের সুরটা
নাম বললেন,
পড়েছি এবার আমি ঘোর সাগরে পার কর দয়াল আমায় কে সে ধরে পার কর দয়াল আমায়।
তাহলে সুরের এই ধরনের পরিবর্তন হয়েছে,
এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।
আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি যখন লালনগীতি দীর্ঘদিন ধরে করছেন, এই জন্য আপনাকে প্রশ্নটা করে, অনেকে অভিযোগ করেন যে আপনার যে গান সেই গানের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাবটা বেশি, এবং অনেকে মনে করেন যে এই সুরের মৌলিকত্বটা কম। এ সম্পর্কে আপনার নিজস্ব বক্তব্য কি?
এ সম্পর্কে আমার নিজস্ব বক্তব্য, লালন ফকিরের গান যেভাবে আমরা গান এই আঞ্চলিক মানে একেবারে নিকটস্থ বাউলদের কাছে যেভাবে গানগুলো শুনি, এদের কাছ থেকে শোনা এই গানের একটা সুরের কাঠামো, তবু একটা শাস্ত্রীয় সঙ্গীতের কাঠামো এদের গানের উপরেও আছে। এখন ওদের মধ্যে যে তফাতটা হয়ে যায়, ওই এলাকার লোকেদের মধ্যে যে তফাতটা হয়ে যায়, এই দুটো তফাতের মধ্যে আর আমার নিজের এদের সবারই কণ্ঠস্বরের কোনো পটুতা নেই, কণ্ঠস্বর বেসুরও আছে, এবং এদের তাল মান বা শুদ্ধভাবে শাস্ত্রীয় সঙ্গীতের তাল বা মান রক্ষা করে তারা গান করে না। কিন্তু এই শুদ্ধ সাংগীতিক সুর এবং তালের রক্ষণার্থে গানের কিছু পরিবর্তন আমার কাছে হয়েছে, এটা আমি স্বীকার করি। পরিবর্তন সেটা আমি এই জন্যই বলি যে মূল কাঠামোটা ঠিকই আছে, আমার কণ্ঠস্বরের গায়কীর জন্য যেটুকু পরিবর্তন হয়েছে এটুকু আমি স্বীকার করি, তাছাড়া মূল গান তাদের সুরের সঙ্গে আমাদের কাছে কোনো গানের পরিবর্তন নেই।
আপনি একটু আগে বলছিলেন যে তাদের গানের সুর একটু বেসুরো, তাল জ্ঞান নাই, কথাটা কি ঠিক বাউলদের সম্পর্কে?
বাউলদের সম্পর্কে মানে আমি কণ্ঠস্বরের যেটা মৌলিক সাধনা শুদ্ধ কণ্ঠস্বর, সেই রকমের শুদ্ধতা তাদের কণ্ঠস্বরে নেই।
কিন্তু
আবার দুই একজনের আছে, দুই একজন এরকম এমন সুন্দর আছে কি তাদের কণ্ঠস্বর আবার সুন্দর।
তাহলে তো দেখা যাচ্ছে যে সমস্ত বাউলরাই আসলে বেসুরো গান করেন এবং বেতালা। আপনি যে কথাটা বলছেন, দুই একজনের কথা বলছেন, তার মানে বেশিরভাগই ওইভাবে গান করেন?
জি, বেশিরভাগ বাউলেরাই এটা অবশ্যই তাদের এই বাউল গানের আমি মনে করি কি এটা তাদের স্বাধীন চিত্ততা, চিন্তার যে স্বাধীনতা, একটা বাউল যে মনোভাব, এটাই তাদের এই গানকে এইভাবে সুর এবং লয়ের যে অসংলগ্নতা সৃষ্টিতে হয়তো স্বাধীন চেতা করে ফেলেছে।
আপনি বেতারে কবে থেকে গান গেয়ে থাকেন?
বেতারে প্রথমবার আমি এখানে যখন আসি, অতিথি শিল্পী হিসেবে কুষ্টিয়া থেকে আমাকে নিয়ে আসেন এখানকার একজন সহকারী আঞ্চলিক পরিচালক, এখনও আছেন তিনি ওই ডিজির অফিসে, এখন তিনি মনে হয় আছেন, নাজমুল আলম সাহেব। নাজমুল আলম সাহেব আমাকে প্রথমে নিয়ে আসেন, এটা 57 কি 58 সালের দিকে, আমার ঠিক স্মরণ নেই সালটা।
আপনাকে নিয়ে এলো মানে একজন কীভাবে নিয়ে এলো?
ওই অতিথি বাউল শিল্পী হিসেবে এখানে গান করবার জন্য একটা উৎসব হচ্ছিল তখন এখানে রেডিওতে লোকসঙ্গীতের উপরে, সপ্তাহব্যাপী একটা উৎসব হচ্ছিল, সেই উৎসবে আমাকে নিয়ে এলেন প্রথম।
আপনি নিয়মিত গান করেন কত সাল থেকে?
নিয়মিত গান করি এইখান থেকে নয়, নিয়মিত গান করি আমি রাজশাহী বেতার থেকে। উনি আমাদের আলম সাহেবই আমাকে রাজশাহীর সঙ্গে যোগাযোগ করে ওইখানে রেডিওতে একটা অনুষ্ঠানে, সেখানেও একটা উৎসব অনুষ্ঠানেই পাকিস্তান থেকে অনেক শিল্পীরা এসেছিলেন, সেই উৎসব অনুষ্ঠানে আমাকে ওইখান থেকে নিয়ে গেলেন তারা অতিথি শিল্পী হিসেবে। তারপর থেকে গান, এটা মনে হয় 68 সালের দিকে।
বেতারের সাথে জড়িত বিশেষ কোনো স্মৃতিকথা আপনার মনে পড়ছে কি?
বেতারের সঙ্গে জড়িত স্মৃতিকথার মধ্যে মনে পড়ে 71-এর স্বাধীনতা সংগ্রামকালে আমি হঠাৎ শুনলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের এদেশের স্বাধীনতা সংগ্রামে আন্দোলন কারী স্বাধীনতা সংগ্রামী বন্ধুরা সেখানে মিলিত হয়েছেন, সেখানে একটা বেতার খোলা হয়েছে, আমিও সেখানে গিয়ে যোগদান করলাম। এবং সংগ্রাম চলাকাল পর্যন্ত আমি সারাক্ষণই আমাদের স্বাধীন বাংলা বেতারের কর্মী বন্ধুদের সঙ্গে, সংগ্রামী বন্ধুদের সঙ্গে থেকে স্বাধীন বাংলা বেতারে কাজ করেছিলাম।
সবশেষে ছোট্ট একটা প্রশ্ন করব আপনাকে, আপনাকে এমন কোনো জনশ্রুতি জানা আছে যে লালন কোনো বিশেষ মুহূর্তে বিশেষ কোনো গান লিখেছিলেন?
লালন বিশেষ মুহূর্তে গান লিখেছিলেন এরকম গান জানা আছে, যেমন আমরা শুনেছি ওইখানে জনশ্রুতি একটা আমাদের ওই কুষ্টিয়া শহরেই ঘোষপাড়া নাম করে একটা জায়গা আছে, সেখানে তিনি এক সময় গিয়েছিলেন, সেখানে উপস্থিত পরিস্থিতির উপরেই একটা তুলসী গাছের সঙ্গে তিনি আসন পেয়েছিলেন, সেই তুলসী গাছটার যেন অবমাননা হচ্ছে মনে করে ওইখানকার যারা আসরের যারা সমস্ত আরও সমস্ত হিন্দু সাধক বৈষ্ণব বাউলেরা ছিলেন, মনে করছিলেন কি সাইজি এরকম হোকা রাখলেন, উনি হোকা রাখতেন কাছে সবসময় হোকা খেতেন, তো সেই হোকা রাখছিলেন তুলসী গাছের সঙ্গে, এটা তুলসী তাদের দেবী, এটা অপমান বা অসম্মানজনক হয়েছে, এরকম মনোভাব প্রকাশিত হলে লালন ফকির সেখানেই একটি গান রচনা করেন, সেই গানটা ওই আসরেই গেয়ে শোনানো হয়েছিল, এরকম একটা জনশ্রুতি আছে।
আচ্ছা, উনি মৃত্যুর সময় কোনো গান লিখেছিলেন এরকম কোনো জনশ্রুতি আছে?
হ্যাঁ, মৃত্যুর সময় ওনার নিজের মৃত্যুর সময়েও তিনি একটা গান, শেষ গান রচনা করে গিয়েছিলেন, এবং ওঁকে যিনি আশ্রয় দিয়েছিলেন সেই মলম শাহ প্রামাণিককে, যেদিন মলম শাহ প্রামাণিক মারা যান তাঁকে কোলের উপর রেখে একটি গান উনি রচনা করেছিলেন, এটাও একটা ঘটনার সঙ্গে সংযুক্ত একটা গান, কি দেখতে এলি গো তোরা বলো না তাই।
এটা কি মলম শাহ যখন
মলম শাহ যখন মারা যায়,
আর উনি লালন যখন নিজে মারা যান,
লালন যখন নিজে মারা যান তখন তিনি শেষ গান রচনা করে গিয়েছিলেন, ক্ষম হে অপরাধ আমার এ ভব কারাগারে, পার কর হে দয়াল চাঁদ আমারে, এই গানটা তার জীবনের শেষ গান, এরকম জনশ্রুতি শোনা যায়।
আচ্ছা, আপনি যে শেষ গানটার কথা বললেন এটা একটুখানি গিয়ে শোনান না।
পার কর হে দয়াল চাঁদ আমারে, ক্ষম হে অপরাধ আমার এ ভব কারাগারে, পার কর হে দয়াল চাঁদ আমারে, না হইলে তোমার কৃপা সাধন সিদ্ধি কোথা বাকে করতে পারে, আমি পাপি তাইতে ডাকি এসে ভক্তি দাও মোর অন্তরে, পার কর হে দয়াল চাঁদ আমারে।